exclusively on FusionBD.com.
Guasa. Guasa.
স্বাগত সবাইকে কুয়াশা দিনায় শুনছেন এবিস রেডিও 89.2 FM। সঙ্গে আছি সবাই। আজকে বাইরে কুয়াশাচ্ছন্ন এবং আমাদের কুয়াশাতে কুয়াশাচ্ছন্ন থাকে, তবে তফাৎটা হচ্ছে এই যে বাইরের কুয়াশা কখন কাটবে বা কতক্ষণে যাবে, কতদিনে যাবে সেটা আমরা জানি না সেটা। তবে কুয়াশা এক্সপাইলসদের গল্প এবং কুয়াশার গল্পে আমাদের কুয়াশার আয়োজন শেষেই কেটে যাবে। আবার সেই কুয়াশার রহস্য ভেদ করে বেরিয়ে আসবো রাত একটা মিনিটে। মানুষ সামাজিক জীব, মানুষ উত্তরোত্তর অসভ্য থেকে সভ্যতা থেকে পা বাড়িয়েছে সামাজিক হওয়ার জন্য। সমাজ মানেই হচ্ছে পরিবার। পরিবার ছাড়া সমাজের কোনো অস্তিত্ব নেই। পরিবার একটা বন্ধ যেখানে অনেকগুলো মানুষ একজন আরেকজনের সাথে একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকে। আর এই বন্ধনের মূল ভিত্তি হলো বিশ্বাস। একমাত্র বিশ্বাসই একটা পরিবারকে টিকিয়ে রাখতে পারে। যেমন অবিশ্বাস পারে একটা পরিবারকে চুরমার করে দিতে। আমরা পৃথিবীতে এসে সবচেয়ে আগে পরিচিত হয়ে পরিবারের মানুষগুলোর সাথে, তার হাত ধরেই আমরা ধীরে ধীরে বিশাল এই পৃথিবীতে চলতে শিখি। কিন্তু বিশ্বাস যদি কখনো সম্পর্কে সকল বাঁধ ভেঙে ফেলে, এই বিশ্বাস যদি হয়ে ওঠে অবিশ্বাসের থাম, তখন সেখানে আর পরিবার জীবিত থাকে না। কখনো কখনো মানুষের অমানবিকতা সব সীমারেখা ছাড়িয়ে যায়। তখন যা ঘটে তা হলো বীভৎসতা। এই বীভৎস ঘটনাগুলো পরবর্তীতে মানুষের মনে উদাহরণ হয়ে থাকে। তবে কারণ যাই হোক, একটা সুন্দর পরিবারে কখনো এমন বীভৎসতা কারো কাম্য হতে পারে না। আসুন তাহলে শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রাইজ এর কাহিনী। আজকের কাহিনীর নাম গঞ্জালেস ফ্যামিলি। আর এখন শুধু কুয়াশা এক্সপ্রাইজ, তারপরে আবার ফিরে আসছি। সঙ্গে থাকবে কুয়াশা এক্সপ্রাইজ। July 10, 2001, নর্থ সাইড সিডনির একটা শুনশান রাত। সবাই তখন গভীর ঘুমে মগ্ন, চারদিক নিস্তব্ধ। একটা নীরব বাড়ি থেকে হঠাৎ 20 বছরের একটা ছেলে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তার আশেপাশে পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, তাদের তাকে সাহায্য জানতে থাকে। ছেলেটার নাম ছিল সেফ গঞ্জালেস। সে প্রথমে জন নামে তার এক প্রতিবেশীর কাছে সাহায্য চায়, তাকে তাদের বাড়িতে তার সাথে যেতে বলে। কিন্তু মধ্যরাতে হঠাৎ এই আকস্মিক ঘটনায় জন ভয় পেয়ে যায় এবং সেফের সাথে যেতে চায়। পরে সেফের আরেক প্রতিবেশী হেনলি বেরিয়ে আসে এবং সেফকে শান্ত করার চেষ্টা করে। সেফ কোনো কথাই বলতে পারে না, তার চোখে মুখে প্রচন্ড ভয়। সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারে, শুধু হাত দিয়ে তাদের বাড়ির দিকে ইশারা করে। তার ভাঙা ভাঙা কথায় হেনলি যতটুকু বুঝতে পারলো তাহলে সেই বাড়ির ভিতরে নিশ্চয়ই কিছু হয়েছে। সে তাড়াতাড়ি জনকে বলে পুলিশের কাছে ফোন করতে। আসে নিজে সেফের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেফের মুখ থেকে কিছুই বের করতে পারলো না। প্রচন্ড ভয় পেয়ে নিজের উপর সব রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে পুলিশের অপেক্ষা না করে হেনলি সেফের বাড়িতে ঢুকে পড়ে। এরপর সে যা দেখে তার জন্য সে কখনই প্রস্তুত ছিল না। কি হয়েছিল সেদিন গঞ্জালেসের বাড়ির ভেতরে? হেনলি অন্ধকার সে বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে দেখে নিচে 46 বছর বয়সী টেডি গঞ্জালেস পড়ে আছে। এরপর তার পেছন পেছন সেফ এবং জনও আসে। হেনলির হাতটা প্রায় জমে গেছে, সে কিছুই বুঝতে পারছে না কি করবে। এমন সময় তার কানে আসে সেফ মা মা বলে চিৎকার করছে। সে পেছনে ফিরে দেখে 43 বছর বয়সী ম্যারি লইভা জোসেফিনের লাশও পড়ে আছে। টেডি গঞ্জালেস এবং ম্যারি লইভা জোসেফিনই সেফের বাবা মা। সেফ প্রায় পাগলের মতো হয়ে যায়, একবার তার মায়ের কাছে আরেকবার তার বাবার লাশের উপর ঘুম রেখে পড়ে কাঁদতে থাকে। হেনলি তখনও পুলিশের জন্য অপেক্ষা করছে। সবকিছু তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কি হয়েছে বাড়ির ভেতরে, একই সাথে এতগুলো খুন করার কারণ কি, কিছু বুঝতে পারছে না সে। সবকিছু তখন এক গভীর রহস্য। পুলিশ আসে, তারা সে অন্ধকার বাড়ির ভেতরে যায়। তারাও জানে না ভেতরে কতগুলো মৃতদেহ অপেক্ষা করছে তাদের জন্য। তারা গিয়ে মেঝেতে টেড গঞ্জালেসের লাশ দেখতে পায়। তার শরীরে কোট টাই পরা ছিল এবং ভেতরে সাদা শার্ট, মুখের কাছে রক্তে ভিজে গেছে। পুলিশ টর্চ লাইট ধরে লিভিং রুমের দিকে এগোতে থাকে, যেখানে তাদের টর্চের আলো পড়ে মেঝেতে পড়ে থাকে একটা শরীরের উপর, যে শরীরটা ছিল ম্যারি লইভা জোসেফিনের। তার চোখগুলো তখনও খোলা ছিল এবং চোখে চশমা পরা ছিল। তখন আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল পুলিশের জন্য, যা এর আগে হেনলি লক্ষ্যই করেনি। সিঁড়ি দিয়ে উঠে ওপরতলার ঘরে আরো একটা লাশ পড়েছে, আর এই লাশটি ছিল 18 বছর বয়সী ক্লডিনের। তার লাশ ঘরে মেঝেতে দেয়ালে একটা পাখি পড়েছিল, সে দেয়ালের ওপর থেকে রক্তের দাগ লেগেছিল। দেখে মনে হচ্ছিল কে ক্লডিনের মাথা দেয়ালের সাথে প্রচন্ড জোরে বাড়ি দিয়ে তারপর ছিঁচড়ে নিচে ফেলে দিয়েছে, তাই দেয়ালে রক্তের ছ্যাঁচড়ানো দাগ লেগে আছে। পুলিশ বাড়িটি চতুর্দিক রেস্ট্রিক্টেড করে দেয়। তারা বাড়ির ভেতরে এবং বাইরে ভালো করে তদন্ত করে দেখতে থাকে। এখন পর্যন্ত তারা একই পরিবারের 3টি লাশ পেয়েছে এবং একজন জীবিত আছে। এছাড়া আর কিছুই পুলিশের নাগারে তখন নেই। এখন সেফি তাদের একমাত্র ভরসা। পুলিশের ডগ স্কোয়াড সে বাড়ির আশেপাশে সব জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয়ে ফিরে আসে। তাদের হাতে তেমন কিছুই আসে না যা দিয়ে কেসের সামনের দিকে এগোনো যায়। পুলিশ বাড়ির ভেতরে ভালো করে অনুসন্ধান শুরু করে দিল। অনুসন্ধানের সময় একটা বিষয় তারা লক্ষ্য করেছিল যে বাড়িতে 3-3টা খুন হয়েছে, অথচ সবকিছু অনেক গোছানো ছিল, কোনো ভাঙচুর নেই, কোনো লুটপাট নেই, এমনকি কোনো হাতা পায়েরও চিহ্ন নেই। পুলিশের মনে তখনই কিছুটা খটকাচ্ছে, কিন্তু কোনো কিছু তারা ঠিকভাবে বুঝতে পারছিল না। ধীরে ধীরে খবর খুব দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায়। টেলিভিশনের হেডলাইন থেকে শুরু করে পত্রিকার মূল খবর হয়ে যায় গঞ্জালেস ফ্যামিলি মার্ডার। পুলিশের উপর চাপ আরো অনেক বেড়ে যায়। উপর মহল থেকে নির্দেশ আসতে থাকে যত দ্রুত সম্ভব এই মামলার সুরাহা করা। টেডি গঞ্জালেস জন্মেছিলেন ব্যাগিও সিটিতে। তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর ধীরে ধীরে তিনি তার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শেষ করেন। তার সবসময় স্বপ্ন ছিল অনেক বড় কিছু করা, এবং তিনি তার স্বপ্ন পূরণের পথে অনেকটা সফল হয়েছিলেন। এরপর 20 বছর বয়সে তার দেখা হয় ম্যারি লৈবা জোসেফিনের সাথে। ম্যারি লৈবা জোসেফিন ছিলেন অত্যন্ত সুন্দরী একজন নারী। প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালো লেগে যায় এবং তারা তাদের সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে থাকে। 1978 সালে তারা বিয়ে করে। টেডি গঞ্জালেস তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন। বিয়ের পরপর তারা 2 সন্তানের পিতা মাতা হন। প্রথমটি ছেলে সেফ গঞ্জালেস এবং দ্বিতীয় জন তাদের মেয়ে ক্লাউডিন। একটা ছোট্ট সুন্দর পরিবার তাদের, সেখানে খুশি বা ভালোবাসার কোনো কমতি ছিল না। তিনি সবসময় একজন স্বপ্নবিলাসী মানুষ ছিলেন। তিনি টাকা জমানো শুরু করেছিলেন একটি হোটেল দেওয়ার জন্য। তার পরিবারও এসব বিষয়ে তাকে যথেষ্ট সাহায্য করতেন। তাদের সহযোগিতায় তিনি একটি হোটেলও দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু প্রকৃতি কখনো কখনো মানুষকে এমন কিছু সামনে এনে দাঁড় করায় যা মানুষ কখনো প্রত্যাশা করেনি। 1990 সাল এক ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। গঞ্জালেস ফ্যামিলির হোটেলটাও ভেঙে চুরমার হয়ে যায়। হতাশা এসে জেগে বসে গঞ্জালেস ফ্যামিলির উপর। কি করবে তারা কিছু বুঝতে পারে না। সংসারে আবার অভাবে হানা দেয়। তখন টেডি সিদ্ধান্ত নেয় তারা অস্ট্রেলিয়া চলে যাবে। সেখানে টেডির স্ত্রী ম্যারি লৈবা জোসেফিনের পরিবারের লোকেরা থাকত। 1993 সালে টেডি তার পরিবার নিয়ে সিডনিতে চলে যায়। টেডি তার ছেলে মেয়েকে সবসময় পড়াশোনার ব্যাপারে ভীষণ চাপ দিত, বিশেষ করে তার বড় ছেলে সেফকে। তার কাছে টেডির প্রত্যাশা অনেক বেশি ছিল। বাবা হিসেবে সন্তানের কাছে এমন প্রত্যাশা থাকাটা অস্বাভাবিক না, কিন্তু টেডির প্রত্যাশাটা হয়তো একটু বেশি ছিল। সেফকে সে সবসময় পড়াশোনার ভেতরেই রাখতে চাইত, কখনো কখনো পড়ার চাপটা একটু বেশি দিত। টেডির মেয়ে ক্লডিনকে তার বাবা মা ভীষণ পছন্দ করত, কারণ ক্লডিন ছিল বয়সের অন্যান্য মেয়েদের তুলনায় মেধাবী। স্কুলেও তার রেজাল্ট ছিল বরাবরই ভালো। সাল 2000 টেডি আবার তার পরিবারকে মোটামুটি গুছিয়ে আনে। অনেকদিন স্ট্রাগলের পর তার একটি বড় বাড়িতে গিয়ে ওঠে। এই বাড়িতে ওঠে ঠিক 7 মাস পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। এত বড় বাড়িটা ভারী হয়ে যায় 3-3টে মানুষের লাশে। ফরেন্সিক ডিটেকটিভরা বাড়ির ভিতরে অনেকদিন ধরেই তাদের পর্যবেক্ষণ চালায় এবং যেখানে যা কিছু পায় সবকিছু সংগ্রহ করতে থাকে। তাদের সবচেয়ে সন্দেহ হয় বাড়ির ভেতরের অবস্থা দেখে। সেখানে একটা কিছু এলোমেলো ছিল, সবকিছু একদম গোছগাছ ছিল। আলমারি, সিন্দু, টাকা পয়সা, ল্যাপটপ, সব কিছু যা যা জায়গায় ছিল, যেন ওই বাড়িতে কিছুই হয়। যদি লাশের পাশে মেঝেতে কিছু রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল এবং তার গাড়ির চাবিটা পড়েছিল। তার পাশে তার বিস্কেটটাও খোলা অবস্থায় পড়েছিল, যার ভেতর থেকে সব কাগজপত্র বেরিয়ে গিয়েছিল। পুলিশের বিস্কেটের পাশে যখন কাগজপত্রগুলো ঘেঁটে দেখছিল, দেখছিল কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ঠিক সেই সময় তাদের চোখে পড়ে বিস্কেটের ঠিক পাশে একটা রক্তাক্ত জুতোর ছাপ। হয়তো খুনি পালিয়ে যাওয়ার সময় তাদের রক্তটা পায়ে লেগে যায় এবং সেই ছাপ এখানে পড়ে যায়। প্রত্যেক অপরাধী তার অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করে এবং সেই ভুলের সূত্র ধরেই সত্যের সন্ধান পাওয়া যায়। ম্যারি লুইজা জোসেফিনের লাশের পাশে তার হাত ব্যাগটা এলোমেলো অবস্থা পড়েছিল এবং তার লাশের পাশেও মেঝেতে একইভাবে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। আর ক্লাউডিনের লাশ যেখানে পড়েছিল সেই দেয়ালের পাশে একটা জায়গায় দেয়ালটা কিছুটা ভাঙা ছিল, যেটা কোনো একটা ব্যাট অথবা এই জাতীয় শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে ভেঙে গেছে। সে বাড়ির রান্নাঘরে গিয়ে পুলিশ কিছুটা ভড়কে যায়। এমন ঘটনা তারা খুব কমই দেখছে। রান্নাঘরের দেয়ালে নীল রঙের স্প্রে দিয়ে বড় বড় করে মোটামুটি পুরো দেয়াল জুড়ে লেখা এই লেখার মানে কি হতে পারে, অথবা এই খুনের সাথে এই লেখার সম্পর্ক কি পুলিশ বুঝে উঠতে পারে না, অথবা এই খুনের সাথে এই লেখার সম্পর্ক কি পুলিশ বুঝে উঠতে পারে না। বাড়িটার রান্নাঘরে জানালার নিচের একটা দিক ভাঙা ছিল, ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু রান্নাঘরের ছুরির কেস থেকে দুটো ছুরি গায়েব ছিল। পুলিশ টেডির পাড়া প্রতিবেশী এবং তার চাকরির স্থলের সবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই পুলিশকে এমন কোনো তথ্য দিতে পারে না যাতে পুলিশ এগোতে পারে। কিছুদিন পর পুলিশ গঞ্জালেস ফ্যামিলির একমাত্র সদস্য সেফকে সাথে করে নিয়ে যায় কিছু জিজ্ঞাসাবাদের জন্য। সেফকে প্রচন্ড বিধ্বস্ত লাগছিল তার পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায়, তাই পুলিশ তাকে এতদিন তেমন কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু আর কোনো উপায় না দেখে তারা সেফের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশ ভিকটিমদের শরীরের পর্যবেক্ষণ করে কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করে। টেডির হাতের ক্ষত এবং কাপড় চোপড়ের অবস্থা থেকে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে বাঁচার চেষ্টা করেছে এবং খুনির সাথে তার হাতাহাতি। ম্যারি লুইজা জোসেফিনের হাতে এমন কিছু ক্ষত ছিল যা দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর ঠিক আগে সেও বাঁচার চেষ্টা করেছে, কিন্তু ক্লাউডিনের শরীরে তেমন কোনো ক্ষত ছিল না। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী গঞ্জালেস ফ্যামিলির মৃত্যু হয় ঘটনার দিন বিকেল 4:00 থেকে 7:00 মধ্যে। ডিটেকটিভ ব্রাঞ্চ আলাদা আলাদা করে গঞ্জালেস ফ্যামিলির সবার ফোন রেকর্ড করে। সেই তথ্য অনুযায়ী 4:10 মিনিটের দিকে ক্লাউডিন যখন নিজের ঘরে পড়েছিল তখন সে তার বন্ধুকে একটা মেসেজ পাঠায়। তার বন্ধুর কোনো একটা পার্টি ছিল এবং সে মেসেজে সে পার্টির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তার কিছুক্ষণ পরে তার উপর অ্যাটাক করা বিকেল 5:30 লৈগা বাড়ি পড়েছে। সে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে এবং হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা নিচে রাখে এবং ভেতরের দিকে যায় এবং ঠিক সেই সময়ই তার উপর অ্যাটাক করা হয়। সে হয়তো জানেই না উপরে ঘরে তার মেয়ের মৃত লাশ পড়ে আছে। এর প্রায় 19-20 মিনিট পর টেডি তার গাড়িতে করে বাড়ি থাকে। 7:00 দিকে সে বাড়ির ভেতরে ঢুকে এবং ঢুকে কাউকে না দেখে সে তার স্ত্রী এবং মেয়ের নাম ধরে যায় এবং যখনই সে বাড়ির ভেতরের দিকে যায় তখনই সে ভয়ঙ্কর মানুষটুকু জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কি ছিল এর পেছনের কাজ, কি এমন শত্রুতা ছিল এই পরিবারের সাথে? ধীরে ধীরে সে রহস্যটাকে যখন পর্দা উঠে তখন হতবাক হয়ে যায় পুরো পৃথিবী। মৃত্যুর কিছুদিন পরে সেফকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে পুলিশকে বলে সন্ধ্যার দিকে সে তার বাবার অফিস থেকে বের হয়, এরপর সে গাড়িতে করে বাড়ির দিকে আসতে থাকে। সেদিন সে সময় বৃষ্টি হচ্ছিল, তাই সে রাস্তার এক জায়গায় গাড়ি দাঁড় করায়। সেখানে তার এক বন্ধুর সাথে তার দেখা হয় এবং সে সেই বন্ধুকে সাথে করে নিয়ে ডিনার খেতে চলেছে। রাত্রি 11:30 দিকে সে বাড়িতে ফিরে, বাড়িতে ফিরে সে লাশগুলো আবিষ্কার করে। সে কিছুতেই নিজেকে সামলাতে পারে এবং চিৎকার করে তার পাড়া প্রতিবেশীদের ডাক দেয়। লৈভার বোন পুলিশকে জানায় ঘটনার দিন 6:00 দিকে সে গঞ্জালেস হাউসে যায় এবং অনেকক্ষণ কলিং বেল বাজায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। সেভাবে হয়তো বাড়িতে কেউ নেই, তাই সে ফেরত চলে যায়। পুলিশ যতটুকু সম্ভব তথ্য প্রমাণ জোগাড় করেছে, এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রমাণ জোগাড় করা সম্ভব নয়। যা কিছু তাদের কাছে এখন পর্যন্ত আছে সেগুলোর সাহায্যেই তাদের মামলা শেষ পর্যন্ত যেতে হবে। তারা সব এভিডেন্সগুলো আবার নতুন করে ঘেঁটে দেখা শুরু করে। টেডির মানি ব্যাগে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ছিল এবং লৈগার ব্যাগেও অনেক টাকা পয়সা ছিল, সেগুলো একটা খুনি ধরেনি, তাই পুলিশ মোটামুটি নিশ্চিত যে এই খুনের উদ্দেশ্য চুরি কিংবা ডাকাতি নয়। যদি উদ্দেশ্য ডাকাতি না হয় তাহলে তারা মোটামুটি নিশ্চিত ছিল যে এই খুনের উদ্দেশ্য রাগ, ক্ষোভ অথবা ঘৃণা থেকে। রান্নাঘরের দেয়ালের ওই লেখাগুলো থেকে তাই প্রমাণিত। X-Files. ঘটনার কিছুদিন পর একটা প্রেস কনফারেন্স করা হয় যেখানে সেফকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে সেফ মিডিয়ার সামনে বলে তার পরিবারই ছিল তার পিছনে। সে তার পরিবারের সবাইকে অত্যন্ত ভালোবাসত এবং সে তার পরিবারের সদস্যদের খুনি খোঁজার জন্য সবার সাহায্য চায়। সেদিন সে অনেক কান্নাকাটিও করে এবং বলে তার মানসিক অবস্থা ভালো নেই, তাই পুলিশ কিংবা মিডিয়া সেদিন তাকে আর কোনো প্রশ্ন করতে পারে না। কিন্তু পুলিশ সেই বাড়িতে তদন্তের সময় একটি চাঞ্চল্যকর প্রমাণ পায়, আর তা হল সেফের জুতোর শেলফে তারা একটি জুতোর বক্স খুঁজে পায়। সেই বক্সের জুতা বের করে তার পরীক্ষার জন্য পাঠায় এবং টেবিল লাশের পাশে যে রক্তাক্ত জুতোর ছাপ পাওয়া যায় তার সাথে পুরোপুরিটা মিলে যায়। পুলিশের এখন কিছুটা সন্দেহ হতে শুরু করে। পুলিশ এবার সিদ্ধান্ত নেয় সেফকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু কিছুদিন পরেই সেফের প্রতি সমবেদনা জানিয়ে একটি বড় সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সে অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করে। হতে পারে অনুষ্ঠানে এসে সে এমন কিছু বলে ফেলবে যা পুলিশকে সাহায্য করবে। অনুষ্ঠানের দিন চলে আসে, সে সবার সামনে মঞ্চে ওঠে। সে তার বাবা মা এবং বোনকে উদ্দেশ্য করে একটি গান গায় এবং যার লাইনগুলো ছিল এমন, মামা পাপা সরি আই নেভার টোল্ড ইউ অল আই ওয়ান্টেড টু সে and then now it's too late to hold you because you have flown away so far away. গাইতে গাইতে সে কেঁদে ফেলে এবং তার সামনে বসে থাকা সবার চোখে পানি চলে আসে। সবাই সেফকে যথেষ্ট সমবেদনা জানায়, তাকে অনেক সান্ত্বনা দেয়। কিন্তু পুলিশের মনে সন্দেহ দানা বাড়তে থাকে যে গঞ্জালেস ফ্যামিলির খুনের সাথে সেফই জড়িত। কিন্তু মানুষের কাছে তা এখনো বিশ্বাসযোগ্য নয়, কারণ সেফ তার পরিবারকে যথেষ্ট ভালোবাসত যা সে তার গত কয়েকদিনের কর্মকাণ্ডে বুঝিয়ে দিয়েছে। পুলিশ সেফের কম্পিউটার ঘেঁটে দেখে, যেখানে তারা দেখতে পায় সেফ ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছে বিভিন্ন পয়জন সম্পর্কে জানা এবং সে একটি টক্সিন সম্পর্কে অনেক সার্চ করেছে এবং পড়াশোনা করেছে যে টক্সিনটা মারাত্মক ক্ষতিকর এবং একটু পরিমাণও মানুষের ভিতরে গেলে একটা মানুষকে না প্রায় 100টা মানুষকে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়ার জন্যই তা যথেষ্ট। এত ভয়ঙ্কর একটা পয়জন নিয়ে সে কেন এত ইনফরমেশন জোগাড় করেছে? পুলিশের মনে সন্দেহ আরো বাড়ে। পুলিশ আরো জানতে পারে খুনের 1 সপ্তাহ আগে সেফের মা হাসপাতালে ভর্তি হয়েছিল ফুড পয়জনিং এর জন্য। হতে পারে মৃত্যুর আগে সেফ তার মাকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে। সব দিক থেকে আঙুল বারবার সেফের দিকে উঠছে। পুলিশ সেফকে একটু কড়া জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং পুলিশ লক্ষ্য করে দেখে সেফের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। সে পুলিশের সামনে বসে খামছিল এবং খুব অস্বস্তি বোধ করছিল। পুলিশ এও বুঝতে পারে যে সেফ একের পর এক মিথ্যা বলেই চলেছে। টেডি মোটামুটি $1 মিলিয়ন সম্পত্তির মালিক ছিল এবং পুরো পরিবারের মৃত্যুর পর একমাত্র সেফই এসবের মালিক। সেফের পরিবারের যখন মৃত্যু হয় তখন সেফের কাছে তেমন টাকা পয়সা ছিল না। তার মা বাবা চলে যাওয়ার 2 মাস পরে সে তার আত্মীয় স্বজনকে ডেকে বলে যে তার ব্রেন টিউমার হয়েছে এবং সে তার দাদির কাছ থেকে যিনি ফিলিপাইনে থাকতেন তার $1,90,000 মতো নেয়। এছাড়া সে তার বাবার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা তোলে এবং বলে এই টাকা সে তার গাড়ির লোন পরিশোধ করার জন্য তুলেছে। এর কিছুদিন পরে সে একটি স্পোর্টস কার কেনে। সে তার মায়ের সব গহনা বিক্রি করে দেয় এবং টেডির গাড়িটিও বিক্রি করে দেয়। কেন একটা ছেলে তার পরিবারের সবার মৃত্যুর কিছুদিন পরে এতগুলো টাকা জোগাড় করবে এবং স্পোর্টস কার কিনবে সেটাই ছিল প্রশ্ন। এই প্রশ্ন তার দাদির মনেও আসে যে কেন সেফ মিথ্যে বলে এতগুলো টাকা নেবে। যদি সে নির্দোষ হতো তাহলে তো সে মিথ্যে বলতো না। অতএব শুধু পুলিশই নয়, সেফের পরিবারের আঙুলও তার দিকেই ছিল। সেফ গঞ্জালেস ছোটবেলা থেকে সে তার পরিবারের কাছ থেকে শুধু তার প্রতি প্রত্যাশাই দেখতে পেয়েছে। তার বাবা চাইতে সে ডাক্তারকে নবীর হবে, এই নিয়ে তাকে প্রচন্ড চাপ দেওয়া হতো। স্কুল থেকে পাশ করার পর সে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ভর্তি হয়। সে পড়াশোনা তেমন ভালো ছিল, তার একাডেমিক রেজাল্টও ছিল খারাপ, তাই সে তার রেজাল্ট সবসময় পরিবারের কাছ থেকে লুকোত এবং মিথ্যা বলত। কিন্তু ওর বোন ফ্রডিং ব্যাপারটা ধরতে পারে এবং তার বাবা মাকে সে সব বলে দেয়। এরপর সেফের বাবা মা সেফের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছুটা শাসন করে। তারা তার গাড়ি চালানো বন্ধ করে দেন এবং তার গার্লফ্রেন্ডের সাথে মিশতেও নিষেধ করে দেয় এবং তার বাবা তাকে বলে যদি সে তাদের কথা না শুনে তাহলে তার বাবা তার সব সম্পত্তি থেকে সেফকে ত্যায্য করে দেবে। এবং অবশেষে পুলিশ আবিষ্কার করতে পারে যে এই কারণেই সেফ তার পরিবারের সবাইকে নির্মম হত্যা করে। প্রথমে এই কথা মানুষের কিছুতেই বিশ্বাস হয় না, কারণ সেফ তার বাবা মার মৃত্যুতে সারা পৃথিবীর সামনে কান্নাকাটি করে এবং তাদেরকে নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। পুরো দেশের মানুষ সেফের জন্য সমবেদনা জানায়, কিন্তু এই সেফি যে তার বাবা মায়ের খুনি এটা মানুষের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে, কিন্তু সত্য এটাই। ধীরে ধীরে সবকিছু সামনে আসতে থাকে। ঘটনা শুরু হয় লৈবার বোনের একটা তথ্য থেকে। সে পুলিশকে জানায় সে যখন ঘটনার দিন গঞ্জালেসের বাড়ির সামনে গিয়েছিল তখন সে গ্যারেজে সেফের গাড়ি দেখতে পেয়েছে। শুধু তাই নয়, সেদিন সে যখন কলিং বেল বাজাচ্ছিল সেদিন সে বাড়ির ভেতর থেকে হুমকি দিচ্ছিল। তার এই তথ্য জানার পর পুলিশ সেফের পেছনে সতর্ক হয়ে যায়। এর আগেও সেফের বিরুদ্ধে কিছু ছোটখাটো তথ্য পুলিশ পায়, কিন্তু তখনও পুলিশ জানত না আসলে সেফি তার বাবা মায়ের খুনি কিনা। পুলিশ সেফের দিকে নজর রাখার জন্য গোপনে একজন ডিটেকটিভকে লাগিয়ে দেয় এবং সে আন্ডার কভার ইনভেস্টিগেশনের পরই সব তথ্য বেরিয়ে আসে যে এই খুনের পেছনে সেফি ছিল। ঘটনার একদিন আগেই সেফ এবং তার পরিবারের তর্ক বিতর্ক হয় তার পড়াশোনা এবং রেজাল্টের ব্যাপারে। সেদিন সেফ চারটার দিকে তার বাড়িতে গিয়েছিল। সে তার গাড়ির পেছন থেকে একটা বেসবল ব্যাট হাতে নেয় এবং বাড়ির ভেতরে যায়। সে তার বোনের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল, কারণ তার বোনই সবকিছু তার বাবা মার কাছে বলে দিয়েছিল। সে রান্নাঘরের ছুরি কেস থেকে একটা ছুরি নিয়ে তার কোমরের ভাঁজে রাখে। ধীরে ধীরে তার বোনের ঘরের দিকে যায়, যে ঘরে তার বোন তার এক বন্ধুকে মোবাইল ফোনে মেসেজ করছিল। সে ঘরে ঢুকে পেছন থেকে তার বোনের মাথায় সে ব্যাগ দিয়ে একটা বাড়ি দেয়। সাথে সাথে সে মেঝেতে পড়ে যায় এবং ছটফট করতে থাকে। 18 বছরের ক্লোদিন ছ্যাঁচড়াতে দেয়ালের কাছে যায় এবং ওঠার চেষ্টা করে। সেফ তখন কোমরের ভাঁজ থেকে ছুরি বের করে একের পর এক তার উপর ছুরি চালাতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে মরে যায়। এরপর সে তাদের গায়ের উপর একটা লাল সোয়েটার দিয়ে ঢেকে দেয় এবং মা আর বাবার আসার জন্য অপেক্ষা করতে থাকে। তার মা বাড়িতে এসেই তাকে ডাকে, সে জবাব দেয় এবং বলে আমি রান্না করি। তার মা যখন রান্নাঘরের দিকে যেতে থাকে এর মধ্যে সেফ হাতে গ্লাভস পরে নেয়। তার মা লিভিং রুমের কাছে আসতেই সে পাশ থেকে একইভাবে তার মায়ের উপর একাধিক বার ছুরি চালায়। এরপর সে তার মায়ের হ্যান্ডব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে ছড়িয়ে রাখে। ঠিক সেই সময় তার খালা আসে এবং কলিং বেল বাজায়। সে উঁকি দিয়ে দেখে কিন্তু কোনো শব্দ করে না। এরপর সে অনেকক্ষণ দুটো লাশের সাথে চুপচাপ সে বাড়িতে অপেক্ষা করে বাবার জন্য। তার বাবা আসার সাথে সাথে সে তার বাবার উপর একইভাবে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে রান্নাঘরের দেয়ালে স্প্রে করে, তারপর বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যায় এবং তার রক্তাক্ত কাপড় সহ সব এভিডেন্স নষ্ট করে ফেলে। সেফকে গ্রেফতার করা হয়। সেফ প্রথমে কোনো কিছু স্বীকার করতে চায়, কিন্তু পুলিশের কাছে তো তথ্য ছিল, কিন্তু তেমন শক্ত প্রমাণ দিতে পারেন। এদিকে সেফ বারবার তার কথা বদলাতে থাকে এবং একসময় সে নিজের জালে নিজেই আটকা পড়ে। সে তার স্বীকার একটি বোঝে দিয়ে বলে সেদিন সে বন্ধুর সাথে ছিল না, সেদিন সে বাবার অফিস থেকে বেরিয়ে ব্রথেলে গিয়েছিল। পুলিশ সেই তথ্য অনুযায়ী সে ব্রথেলে যায় এবং যে প্রস্টিটিউটের নাম সেফ বলে তাকে জিজ্ঞেস করে। সে প্রস্টিটিউট বলে সে সেদিন সেখানে যায়নি। সেফের পালানোর আর কোনো পথ ছিল, সে সব কিছু স্বীকার করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পৃথিবীর সামনে প্রমাণিত হয় এক জঘন্য সত্য। 20 মে 2004 সাল আদালতে প্রমাণ হয় যে সেফি ঠান্ডা মাথায় তার পরিবারের সবাইকে খুন করেছে। 17 সেপ্টেম্বর 2004 সাল সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত সেফ গঞ্জালেসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং এখন সে সাইপ্রাসের গোলবার্নে সুপার প্রিজনে আছে। বাবা মা সন্তানের কাছে যতটুকু বিশ্বস্ত সন্তানও বাবা মায়ের কাছে ঠিক তাই। কোনো সন্তান নিজের বাবা মায়ের প্রতি এতটা হিংস্র হতে পারে সেটা হয়তো কেউ কোনো দিন ভাবেও নি। বাবা মা সন্তানের ভালোর জন্য তাকে শাসন করবেই, সেখানেও বাবা মায়ের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। সবশেষে শুধু এতটুকুই বলার আছে, এরকম ঘটনা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমাদের কুয়াশার মূল গল্প যাবার আজকের গল্পটি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ঙ্কি গল্পের নাম আজকেও আগেই বলে গল্পের নাম হচ্ছে অঘরি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবার ফিরে আসছি। এই জগৎ সংসারে মানুষের বসত বাড়ি, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণ একমাত্র মানুষই বন্য জীবন থেকে সভ্যতার দরজায় কড়া নেড়েছে। যুগে যুগে মানুষ অসভ্য থেকে সভ্যতার দিকে এগিয়ে গেছে। এই সভ্যতার পথে অনেক সময় অনেক বাধাও এসেছে, কখনো সেটা প্রাকৃতিক ভাবে, কখনো মানুষের নিজের তৈরি। বিশ্বাস যেমন সে শুরু থেকেই মানুষের সাথে পথ চলে আসছে, অবিশ্বাসও ঠিক তাই। এই বিশ্বাস এবং অবিশ্বাস ছাড়াও আরো একটি বিষয় মানুষের সাথে সবসময় ছিল, আর তা হলো অন্ধবিশ্বাস। মানুষ যত অন্ধকার থেকে আলোর দিকে এসেছে, ঠিক সেই সময় একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ আলো থেকে অন্ধকারের দিকে গেছে, এবং আলোর এই পথযাত্রী মানুষদের কিছু অংশ জেনে শুনে কিংবা নিজের অজান্তেই সব অন্ধকারের মানুষদেরকে অন্ধভাবে বিশ্বাস করেছে। কিন্তু কেন সেটা তারা নিজেরাও জানে না। আর ওইসব অন্ধকারের মানুষগুলো এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে কখনো কখনো ঘটে অশুভ কিছু, যা অনেক বেশি ভয়ঙ্কর। এই অন্ধকার জগতেরই একটা কালো অধ্যায়ের নাম অঘরি, অঘরি তান্ত্রিক। যারা কিছু মানুষের মনে একটা ভয়াত্ম রূপ হয়ে থেকে গেছে যুগ যুগ ধরে, কিন্তু কেন সেরকম একটা ঘটনাই আজ জানবো কুয়াশায়। অঘর শব্দের অর্থ সহজ। অঘরীরা দাবি করে তারা সহজ হওয়ার জন্য এবং ঈশ্বরের প্রাপ্তির জন্য এই তন্ত্র সাধনা করে, এবং এই তন্ত্র সাধনার আরো একটি কারণ শক্তি প্রাপ্তি। তারা মনে করে সাধনা করে তারা সর্বশক্তির অধিকারী হবে। একটা সময় ছিল যখন অঘরীরা তাদের তন্ত্র শক্তির মাধ্যমে মানুষের উপকার করত, কিন্তু একটা সময় পর অঘরীরা মানুষের জন্য হয়ে উঠল আতঙ্কের এক অন্যতম কারণ। তারা তাদের তন্ত্র শক্তি দিয়ে মানুষকে বশ করে ফেলত, মানুষের অনেক ক্ষতি করত। এছাড়া অঘরীদের বেশভূষা ছিল ভয়ানক, যা দেখলে যে কোনো স্বাভাবিক মানুষের ভেতর কেঁপে উঠবে। তাদের শরীরে কখনো কখনো কিছু একটা প্যাটার্ন থাকে, আর কখনো কখনো কোনো কাপড়ই থাকে না। তাদের লম্বা চুল দাড়ি জট পাকানো থাকে, সারা শরীরে থাকে ভস্ম, কোনো পশুপাখির ভস্ম নয়, মরা মানুষের ভস্ম। এবং অঘরীদের চোখ থাকে রক্ত লাল, তারা প্রচন্ড রাগী এবং জেদি হয়। তাদের চোখে নাকি তাদের রাগ স্পষ্ট দেখা যায়। যে অঘরীর চোখ যত লাল সে তত শক্তিশালী।
মায়ের খাতা না দেব কিন্তু কাছে কথা না দিয়া পাবি দিয়া দিব
বলো।
দিন দিন তো ওর অবস্থা খারাপই হইতেছে, এভাবে বসে থাকলে কি হবে?
তাহলে আমি কি করব?
কি করব মানে, মেয়েটার বিয়ের বয়স হইতেছে, এখন যদি এসব ঠিক না হয় তাহলে কি ভালো জায়গায় মেয়েটার বিয়ে হবে?
চেষ্টা তো কম করলাম না, তোমার মেয়েকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কত ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, আর তোমার মেয়ে সেসব কানে তুলতেই রাজি না।
শোনো একটা কথা বলি।
কি কথা?
ওকে তুমি কিছুদিনের জন্য দিল্লিতে পাঠিয়ে দাও, ওর মামার বাড়িতে। সেখানে গিয়া যদি ওর মামা বুঝে শুনে কিছু করতে পারে। আর আমার ভাইয়ের ছেলেটা আছে না সোহম, ওরও নাকি ক্লাস অফ, খুব ভালো ছেলে, মামারা ছেলে তো সবকিছু খুব ভালো বোঝে। ওর সাথে একটু ঘুলে টুলে যদি মত ফেরে।
তবে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। তোমার মেয়ে যে নেশায় পড়েছে সেখান থেকে আসা সহজ নয়। ওকে বলেছিলাম বিয়ে না করতে চাইলে অন্তত ভালো একটা চাকরি করো, কিন্তু না, কিসব ডকুমেন্টারি বানানোর ভূত চেপেছে। এসব করতে কত জায়গা যেতে হয় জানো?
সেই জন্যই তো এত টেনশন করি, কই কই যায় রাত বিরাতে মেয়ে মানুষ। আর ওর বয়সই বা কতটুকু হয়েছে, কখন কোথায় কি হয়, আমি সারাক্ষণই টেনশনে থাকি।
ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো, ও যেতে চাইলে আমি সব ব্যবস্থা করছি।
আরে ওর সাথে আবার কথা বলার কি আছে, তোমার মেয়ে কি সেই মেয়ে যে তার সাথে কথা বলে তাকে বোঝানো সম্ভব? শোনো, তুমি সব ব্যবস্থা করো, ওরে পাঠানোর দায়িত্ব আমার।
ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি।
বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আজকে আইছে এটা কেডা রে জানি না, সবাই একদম কর মাংস একটু বেশি উঠছে, সমস্যা নাই, যত করব ততই স্বাদ, নরম মাংসের সাথে সাথে অন্য কিছুর তুলনা হয় না। আমাকে কিন্তু মাথা খুলে যাবে, ধ্যানের সময় হয়েছে। মাংস আর নর মাংস আর নর মাংস ঈশ্বরের সাথে দেখা করার একটাই পথ, সর্বশক্তিমান হওয়ার এই এক পথ।
অঘুরীরা মানবকুলেরই একটি অংশ, কিন্তু মানব সমাজের নয়। তারা নিজেদেরকে সমাজের বাইরের অংশ মনে করে, এই সমাজের নিয়ম নীতি কোনো কিছুই তারা মেনে চলে না। রাত যাপনের জন্য তারা বেশিরভাগই বেছে নেয় শ্মশান। তাদের বিশ্বাস একমাত্র মৃত্যুর পর মানুষ সব রকম পাপ থেকে মুক্তি পায়, তাই শ্মশানকেও তারা পবিত্র মনে করে। এবং তাদের সবচেয়ে বিভৎস দিকগুলোর মধ্যে একটি হচ্ছে, তারা যে শুধু সব দেহকে পবিত্র মনে করে তা নয়, তারা নরমাংস ভক্ষণও করে। তারা মনে করে যেহেতু ঈশ্বরের সবকিছু সৃষ্টি করেছে, তাই কোনো কিছুর মধ্যে তারা পার্থক্য করে না, তাই তারা শুধু নরমাংসই না, পশু পাখির শরীর এমনকি তাদের বজ্র পর্যন্ত ভক্ষণ করে। তাদের একমাত্র লক্ষ্য মহাশক্তি অর্জন। এইভাবেই একটা অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন জীবনের ভেতর দিয়ে তারা হেঁটে যাবে পৃথিবীর পথে।
মা আমি বিয়ে করব না। এই তুই কেন এমন করিস, আমার কথা তোমরা কেন বোঝার চেষ্টা করছো না? আমি এখনই বিয়ে করতে চাই না, আর আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন তো বিয়ের কথা আমার মাথায় আসবে না। তোর এই পাগলামি কি বন্ধ হবে না? পাগলামি বলছো কেন মা? আমি কিছু ডকুমেন্টারি নিয়ে কাজ করছি, কাজগুলো আমি শেষ করতে চাই। মা আমি একটা অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছি, তার মাঝখানে এসব করে আমাকে বাধা না দিলেই কি নয়? তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি। ইন ইয়োর ড্রিমস মা। আমি এত কিছু বুঝি না আর বুঝতেও চাই না। আমি তোর দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করছি, এখন তো তোর ক্লাস নাই, তুই ওইখানে তোর মামার বাড়িতে কিছুদিন থাকবি। কিন্তু কেন মা, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, যা বলছি তাই কর। তোর যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, সব প্যাকিং ফ্যাকিং করে নে। কিন্তু মা,
হ্যালো, হ্যাঁ শোন, আমরা যে ডকুমেন্টারিটা করার প্ল্যান করছিলাম না ছুটিতে, সেটা ক্যান্সেল করতে হবে রে। আরে না না, একেবারে ক্যান্সেল না, কিছুদিন পেছাতে হবে আর কি। আরে বলিস না, মার মাথায় আবার সে বিয়ের ভূত চেপেছে, আমি মানা করেছি, এখন আমাকে দিল্লিতে পাঠাচ্ছে। আরে ওখানে আমার এক মামাতো ভাই থাকে, ভাবছে তার সাথে আমার যদি কিছু হয়ে যায়। মা তো আর জানে না মেয়েকে চেয়ে। যাই হোক, আমি ওখান থেকে ফোন করবো, এদিকে সবকিছু দেখে রাখিস। আর এর মধ্যে জয়কে নিয়ে বসে আমাদের লাস্ট ডকুমেন্টারিটা এডিট করে ফেলিস, আমি কিছুদিন পরেই ফিরবো। ওকে বাই।
ॐ क्रीं कालिये नमः, ॐ क्रीं काली नमो नमः, ओ भस्मीभूत क्रीं कालिये नमः, हर हर महादेव, हर हर महादेव। আমি অঘরি, আমার কোনো সন্তান নাই। নরমাংস খাওয়াই আমার ধর্ম, সব মানুষই এক, আমার কোনো পরিবার নাই। ধ্যান করার সময় আমার বিরক্ত করবি না।
অঘরীরা শিবের অনুসারী, তাদের কোনো ঘর সংসার থাকে না। তারা বিশ্বাস করে অঘরী হতে হলে সবার প্রথমে ঘর সংসার আপনজন সবকিছু ছাড়তে হবে, তবেই তারা অঘরী হতে পারবে। অঘরীরা যখন যেদিকে দুচোক যায় সেদিকে চলে যেতে পারে না, তারা কখনো খাওয়ার চিন্তা করে আর না থাকার, কারণ অঘরীদের খাবার নরমাংস, বলি দেয়া পশুর রক্ত আর পশু পাখির মলমূত্র। তাই খাবার নিয়ে তাদের কোনো চিন্তা নেই, আর অঘরীরা যেখানেই যায় সেখানে একটা শ্মশান খুঁজে নেয়। এই শ্মশানই তাদের বাসস্থান। তারা পরেও মৃত মানুষের শরীর থেকে খুলে নেয় কাপড় চোপড়। শিবের অনুসারী হয় তারা শরীরে সবসময় মৃত মানুষের ভস্ম লাগিয়ে রাখে, আর কলকি টানাও তাদের একটা মৃত্যুদিনের কাজ। কখনো কখনো নেশার ঘরে তারা কি করে তা তারা নিজেরাও জানে না। শ্যামা অঘরী হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিন পরই তার একমাত্র সন্তান মারা যায়। তাকে যে শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল শ্যামা সেখানেই ছিল, এবং পোড়ানোর পর সে নিজের সন্তানের মাংস পুড়িয়ে খেয়েছে। এই হল অঘরীদের জীবন। কিন্তু যতটা সহজ করা যাচ্ছে আসলে এসব এত সহজ নয়। তাদের এই অন্ধকার জগতের আর্তনাদ কখনো কখনো হয়তো তাদের ভিতরটাও কাঁপিয়ে তোলে। শ্মশানের মৃতদের সাথে কাটানো এই জীবনে অনেক সময় তারাও হয়তো দেখে এমন কিছু যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়।
গুরু কফিটাকে দেব। হর হর মহাদেব। আপনার পান করা হয়ে যাবে, রক্ত খোলা একেবারে সাদা।
বাড়িতে কেউ নাই নাকি?
আরে প্রেমা, এত দেরি হলো যে? এসো এসো, ভেতরে এসো, দাও দাও লাগেজটা আমার কাছে দাও।
না না না, ইটস ওকে, আমি নিয়ে যেতে পারবো।
হ্যাঁ আরে দাও তো, এসো ভেতরে এসো।
মামাকে দেখছি না।
ও বাবা, বাবা তো বেরিয়েছে একটু আগে, তুমি বসো আমি জল দিচ্ছি।
তুমি তো অনেক বড় হয়ে গেছো তো। হুম,
তুমি কি এখনো ছোট আছো?
না তা না।
নাও জল নাও। আচ্ছা আমি বাথরুমে গরম জলের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি স্নান করে বিশ্রাম নাও, পরে জমি আড্ডা দেওয়া যাবে।
ঠিক আছে।
সোহমের বাবা আর মায়ের প্রেম করে বিয়ে হয়, কিন্তু তাদের সম্পর্ক সোহমের পরিবার মেনে নেয় না। তাই বিয়ের পরপরই সোহমের বাবা মা ইন্ডিয়া চলে আসে। প্রথমে অনেক বছর তারা কলকাতায় থাকে। সোহমের জন্মও হয়েছে কলকাতায়। সোহমের বয়স যখন 8 বছর, তখন একটা অদ্ভুত কারণে সোহমের মা মারা যায়। সোহম যখন খুব ছোট ছিল তখন একবার তার খুব মারাত্মক অসুখ হয়। অনেক ডাক্তার দেখানোর পরও কিছুতেই কিছু হয় না। শেষ পর্যন্ত সোহমের মা এক অঘরি সাধুর স্বর্ণপন্ন হয়। সে অঘরি প্রথমে তাকে কিছু কাজ করতে বলে, যেগুলো করে সোহম কিছুটা সুস্থ হয়। তখন একদিন সে অঘরি গভীর রাতে সোহমের মাকে শ্মশানে যেতে বলে। সে যায়, কিন্তু তারপর আর কোনোদিন সে ফেরেনি। সোহমের এখনো ভাসা ভাসা মনে আছে, পরের দিন সকালে তার মায়ের লাশ আনা হয়েছিল বাড়িতে। মায়ের কপালে ছাই আর রক্ত লেপতে দিয়েছিল, হাতে পায়ে সব জায়গায় ছাই লেপে দিয়েছিল, আর হাতে একটা দড়ি তখন মুঠ করে ধরে রেখেছিল। চোখ দুটো ছিল খোলা, যেন মৃত্যুর আগে কোনো বিভৎস কিছু দেখেছিল সে। মায়ের সে চেহারা আজও সোহম ভুলতে পারে না। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ল। আর ঠিক তখন
মা, ও মা, মা, মা,
আরে এটা সোহম না, এত রাতে ও কোথায় যাচ্ছে? সোহম, এই সোহম,
মা, মা,
আমার
মাকে বেরো না।
কিছু
না, যাও
তুমি চাও ঘুমিয়ে পড়ো,
তুমিও নিচে চলো, এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই।
কুয়াশা, কুয়াশা,
কুয়াশা প্রথম আপনারা যেটা শুনলেন অঘরী নাম আমরা আগেই বলেছি, এ পৃথিবী শুরু যখন থেকে তখন থেকে কিন্তু মানুষ মন্ত্রতন্ত্র এ সমস্ত কুসংস্কার কালো জাদু এসবে বিশ্বাসী। সেটা নিয়ে আজকে আমাদের কাহিনীতে রয়েছে প্রেমা, সোহম আরো অন্যান্য চরিত্রগুলো। তো প্রেমা এবং সোহমকে ঘিরে আজকে আমাদের কাহিনী। এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনলেন, আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে কি আছে আমরা জানি না, এখানে আমরা শেষ করেছি প্রেমা এবং সোহমের কথোপকথন শুনছিলাম আমরা, তারপরেই রয়েছে আমাদের পরের দৃশ্য দেখি সেখানে কি হয়। দ্বিতীয় পর্বে যাচ্ছি, ফিরে আসবো দ্বিতীয় পর্ব শেষ করার পর। আপনি রয়েছেন কুয়াশা আজ শর্মিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
আপনি সোহম, কাল রাতে কি হয়েছিল বলো তো?
কই, কিছু হয়নি তো?
হয়নি মানে
কি হবে?
তুমি এত রাতে ছাদে কি করছিলে? আমি পেছন থেকে এত ডাকছিলাম, কোনো পাত্তাই নেই, আর একটু হলে তো ছাদ থেকে পড়ে যেতে, জানো?
ও আচ্ছা, ও ও ও ও কিছু না, আমার একটু ঘর মধ্যে হাঁটারই অভ্যাস আছে তো।
কিন্তু এটা তো রিস্কি, যদি পড়ে যেতে?
না না, পড়তাম না, বাদ দাও তো। ও তুমি তো ঘুরতে এসেছো, তো কোথায় কোথায় যাবে ভাবলে কিছু?
আমি তোমাদের এখানকার শিব মন্দির গুলো আগে একটু ঘুরে দেখতে চাই।
দেখো প্রেমা, তুমি কিন্তু আমাকে ফোন দিয়ে সব বলেছো, এখানে কিন্তু কোন ডকুমেন্টারি ভূত মাথা চাপানো যাবে না, সেলফ ঘোরাঘুরি।
আমি নরকে গেলে মা সেখানে গিয়েও ঝামেলা করবে, সেখানে যে সেখানেই মারা একটা নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা করার জন্য মা তো তবু আছে, মায়ের থাকাটাই অনেকের কাছে অনেক কিছু।
চলো চলো বের হই।
হ্যাঁ চলো।
আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি?
আরে না, এসব মন্দির সবসময় এমন থাকে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা কারা?
অঘোরী তান্ত্রিক, নাম শুনোনি না?
হ্যাঁ শুনেছি নাম, কিন্তু বিভৎস সেটা জানতাম, ফুলগুলো দেখেছ? আচ্ছা এদের কি একটা ডকুমেন্টারি করলে কেমন হয়?
প্রেমা আসার আগে কি বলেছিলাম মনে নেই? এমন করলে কিন্তু আর কোথাও নিয়ে যাব না।
আমি কি বলেছি করব? আমি শুধু বলেছি করলে ভালো। আচ্ছা আমি একবার ওদের সাথে গিয়ে কথা তো বলতেই পারি, নাকি তাও পারি না?
তা পারো, তবে ওদের সাথে কথা না বলাটাই ভালো।
কেন? খেয়ে তো আর ফেলবে না, তাই না?
হ্যাঁ আমি কি বলেছি যে খেয়ে ফেলবে? আচ্ছা চলো আমি কথা বলিয়ে দিচ্ছি, কিন্তু যদি ভয় পাও তাহলে কিন্তু আমি কিছু জানি না।
আমার ব্যাপারে তোমার কোনো আইডিয়াই নেই আমি কি কি করেছি, ভয় পাবো আমি? চলো চলো।
বাংলাদেশ থেকে এসেছিস, আমার সাথে বাংলায় কথা
বল। মানে আচ্ছা আপনি বাংলা বলতে পারেন?
বাংলাদেশের কোন জাতি ধর্ম দেশ কুল সমাজ কিচ্ছু থাকে না, সারা পৃথিবী তাদের, তারা সব পারে। বস,
আপনার নামটা কি জানতে পারি? আপনি কি সবসময় এখানেই থাকেন?
এই পাশে নদীর ধারে যে শ্মশানটা দেখো ওইখানে থাকি।
ওখানে গেলে আপনাকে পাবো?
পাবো আমি, কিন্তু তোর ওইখানে না যাওয়াই মঙ্গল।
কেন, এ কথা বলছেন কেন?
বুঝলি বুঝলি,
কিন্তু
প্রেমা চল চলো 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 চলো।
সে এমন করে বললো কেন?
সেই জানে, অবশ্য ওরা অনেক কিছুই জানে যা আমরা জানি না।
তুমি এসব বিশ্বাস করো?
বিশ্বাস না করার কি কোনো কারণ আছে? এসবের জন্যই তো আমি আমার মাকে হারিয়েছি।
তোমার মাকে হারানোর কারণ এসব নয়, তোমার মা তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলেন, সেই জন্য তার ব্রেন স্ট্রোক হয়েছে, আর কিছুই না। এগুলো সব হলো ভাওতাবাদী, দেখছিলে না মুখ দিয়ে কেমন ভক ভক করে গন্ধ আসছিল, এরা সারাদিন নেশা করে উল্টাপাল্টা বকে।
তার মানে তুমি বলছো তুমি এসব বিশ্বাস করো?
এসব ভন্ডামিকে বিশ্বাস করার কোনো মানে নেই।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এসব বিশ্বাস করো না, কিন্তু রাতে ওই শ্মশানে তুমি যাবে না।
অদ্ভুত তো, তুমি লোকটার কথা এত ভয় পাচ্ছ? ওই লোক কিছুই জানে না।
তাহলে তোমাকে দেখে কিভাবে বললো যে তুমি বাংলাদেশ থেকে এসেছো?
লোক এক দেশ, আমার শাড়িতে বাংলা অক্ষর লেখা, এটা দেখে টের পেয়েছে। ওরা এসব ভাওতাবাজি করতে করতে এত চালাক হয়ে যায় যে তুমি বুঝতেই পারবে না।
তারপর তুমি এখানে কিছুদিনের জন্য এসেছো, আমি চাই না এই কয়েকদিনের মধ্যে তোমার সাথে কোনো ঝামেলা হোক, তাই আমি অনুরোধ করব তুমি এমন কিছু করো না।
আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে, এখন চলো আরো কিছু মন্দির ঘুরে দেখি।
রক্তগুলা আগুনের মধ্যে ঠেলা দে শোনা, এতদিন তুই সাধনার জন্য শুধু প্রস্তুতি নিয়েছিস, আজ থেকে তোর আসল সাধনা শুরু হইল। আত্মা বশ কইরা তুই আজ থেকে অশুভ শক্তিদের আয়ত্ত করা শুরু করলি। এক সময় এই অশুভ শক্তিরা খাইবায় উদ্ভূত নাম শুনা, আর অশুভ শক্তিরা তার হাতের মুঠায়, মানুষ তার কাছে কোনো ব্যাপারই না।
জয় মা কালী,
জয় মা কালী।
অহরিরা কোনো স্বাভাবিক মানুষ নয়, তাই তাদের কাজ কিংবা চিন্তা ভাবনাও যে স্বাভাবিক হবে না এটাই সত্যি। দিনের পর দিন তারা ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পাঠাগুলি দিয়ে রক্তপান করা থেকে শুরু করে একসময় মানুষের মাথার খুলিতে করে রক্ত খেতেও তারা দ্বিধা করে না। তাদের একটা অদ্ভুত ধারণা আছে, ক্রেতার তাদের বশ করতে পারলে তারা সর্বশক্তি লাভ করবে, আর সর্বশক্তি লাভ করা মানেই মানুষের সাথে তারা যা খুশি তাই করতে পারে। অনেক সময় অনেক অঘুরি মানুষের এমন কিছু ক্ষতি করে যা মানুষ কল্পনাও করতে পারে না। সৌমেরও তাই বিশ্বাস, তার ধারণা তার মায়ের মৃত্যুর পেছনেও এই অঘুরই যায়। তার মায়ের সেই ভয়ঙ্কর চেহারা সে আজও ভুলতে পারে না, কিন্তু প্রেমা কিছুতেই এসব বিশ্বাস করতে পারে না। বিশ্বাস আর অবিশ্বাসের খেলায় প্রেমা সবসময় যুক্তিকেই প্রাধান্য দিয়েছে, আর কৌতূহল তো প্রেমার আজন্ম বন্ধু। ছোটবেলা থেকেই যেখানেই কোনো নিষেধাজ্ঞা দেখেছে সেখানে সে ছুটে গেছে, এবারও তার বিপরীত হয়নি। গভীর রাত, সোহমের বাড়ির সবাই ঘুমে বিভোর, শুনশান রাস্তা দিয়ে প্রেমা হেঁটে চলেছে শ্মশানের দিকে যেখানে সে অঘরিতের বাস। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রেমার শরীর কেমন যেন ঝমঝম করছে, কিন্তু কেন সে নিজেও জানে না। এসব তো বিশ্বাসই করে না, তাহলে এমন হচ্ছে কেন? কোনো কিছুই তোয়াক্কা না করে সে শ্মশানের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ পেছন থেকে একটা হিম শীতল কণ্ঠ ভেসে এলো, যে কণ্ঠ শোনার পর প্রেমা আর এগোতে পারল না সামনের দিকে, পেছনের দিকেও তাকাতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে কেউ একজন তার থেকে এগিয়ে আসছে। প্রেমা আপ্রাণ চেষ্টা করছে পেছনে তাকিয়ে দেখার, কিন্তু তাও পাচ্ছে না। প্রেমার ঠায় দাঁড়িয়ে আছে, এমন সময় তার কাঁধে সে একটা হিম শীতল হাত অনুভব করল।
আমি
আমি কে?
আমি তোমার মামি।
মামি? কিন্তু
আমার শরীর মরে গেছে অনেক আগে, কিন্তু আত্মার তো মৃত্যু হয় না। আমি যতক্ষণ কথা বলবো তুমি পেছনে তাকাবে না, পেছনে তাকালেই কিন্তু সর্বনাশ হবে।
এসব কি বলছেন আপনি? আমি এসব কথা বিশ্বাস করি না। সত্যি করে বলেন আপনি কি? সোম আপনাকে পাঠিয়েছে আমাকে ভয় পাওয়ানোর জন্য, তাই না?
আমি তোমাকে বিশ্বাস করাতেও চাই না। যেদিকে তুমি পা বাড়াচ্ছ সেটা অন্ধকার, সেখান থেকে মানুষ আর ফিরতে পারে না। ভুল করছো তুমি মা।
আমি ওদের এসব ভাওতাবাজিতে বিশ্বাস করি না এবং আমি প্রমাণ করে ছাড়বো যে এসব মিথ্যা।
ভুল করছো প্রেমা, অনেক বড় ভুল। ওর জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, ভীষণ যন্ত্রণা। ওরা মানুষ না, ওখানে যেও না প্রেমা, যেও না, যেও না, যেও না।
কিন্তু কোথায় আপনি? দেখেন আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হয় সোহম আপনাকে পাঠিয়েছে, আর নয় আপনিও ওই ভণ্ডদের লোক।
কোথায় গিয়েছিলে প্রেমা?
না মানে আমি মানে এমনি একটু হাঁটতে বেরিয়েছিলাম।
রাত 2:18 তুমি হাঁটতে বেরিয়েছিলে?
না এমনি একটু।
আমি খুব ভালো মতোই জানি তুমি কোথায় গিয়েছিলে। এত বার নিষেধ করার পরও তুমি ওখানে যাওয়ার সাহস কি করে পেলে?
না মানে সোম আসলে ব্যাপারটা তেমন না।
ব্যাপারটা কেমন প্রেমা? তুমি আসার দিনই বাবার চেক আপের সময় হলো আর বাবা চলে গেল সিঙ্গাপুরে। যাওয়ার আগে তোমার দায়িত্বটা দিয়ে গেল আমার উপর। এটা তো তোমার শহর নয় প্রেমা, তুমি এখানে এসেছ 2 দিন ধরে। এই শহরে কতটুকুই বা তুমি চেনো? অন্য কিছুতে তুমি বিশ্বাস নাই করো, এই শহরে তো খারাপ কিছু মানুষও আছে। এত রাতে তুমি একটা মেয়ে হয়ে রাস্তা হাঁটাহাঁটি করছো, অন্য কোনো বিপদও তো হতে পারতো। সরি বললেই সব কিছু সমাধান হয় না প্রেমা। তোমার একটা কিছু হয়ে গেলে আমার
কি?
না কিছু না, আসলে তোমাকে আমার মন্দিরে নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে।
আচ্ছা বাবা আমি বললাম তো সরি, আমি আর একা যাবো না, কিন্তু একটা কন্ডিশন আছে।
কি কন্ডিশন?
আমি যদি যেতে চাই তুমি আমার সাথেই যাবে, তাহলে তো কোনো সমস্যা নেই।
প্রেমা ওই জায়গাটা ভালো না।
তাহলে তো আর কিছু করার নেই, আমাকে একাই যেতে হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথেই যাবো।
গুড,
অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো।
এই যে, এই যে অঘরী বাবা, এই যে একটু দাঁড়ান।
কাল আসতে চেয়েছিলি, অর্ধেক রাস্তা থেকে আর আসতে দেয় নাই।
ও আচ্ছা, তার মানে আমার ধারণাটাই ঠিক, ওই মহিলাটাকে আপনি
পাঠিয়েছিলেন।
আপনার হাতে এটা কি?
গুলি, মানুষের মাথার গুলি।
আপনি মানুষের মাথার গুলি নিয়ে হাঁটছেন কেন?
তোর কাছে এটা মানুষের মাথার গুলি, আমার কাছে পাত্র, খাবারের পাত্র।
আপনি এটাতে করে খাবার খান? আপনি উপেন লেভেলের মানুষের মাথায় খুলি নিয়ে ঘুরছেন, আপনাকে কে কিছু বলছে না?
অগরীকে কে কি বলবে? একবার এই শ্মশানের সামনে একজন বাধা দিতে চাইছিল, সেদিন বসে বসে একটা মানুষের পুরা পা খেতেছিলাম, ওর জন্য খাবারের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। তার মর্চি ছিল জানোস
কি?
আত্মা পঙ্গু হয়ে গেছে, কথাও বলতে পারে না।
কি করেছেন আপনি তার সাথে?
তোর তো বিশ্বাস নাই, আই যা যাই নিজের দুঃখে দেখবি।
আরে কোথায় যাচ্ছেন? এই যে আমার কথা শেষ হয়নি তো।
আসাটা কি খুব দরকার ছিল?
কেন, তুমি কি ভয় পাচ্ছ?
যাই করছো তার ফল কিন্তু ভালো হবে না প্রেমা।
আহ তুমি চলো তো, আজ এই ব্যাটার সব বিন্দুকে আমি ছুটাব। ওই যে বসে আছে ওরাই না?
প্রেমা আরেকবার ভালো করে ভেবে দেখো।
আমি ভেবেই এসেছি, চলো তো। এই যে শুনছেন?
এদের কথাই বলেছিলি না? সেখানে
এইসব কি
পাঠা বলে দিছি? তার রক্ত খুব সাত
প্রেমা, প্রেমা তুমি ঠিক আছো?
আমি ঠিক আছি। আপনারা এইসব রক্ত মাংস খাচ্ছেন?
সবই ওই একটা ঈশ্বরের সৃষ্টি, এইসবের মধ্যে কোন ভেদভাব নাই। এইখানে বস। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খুলবি না, আর এই কাপড়টা হাতের মধ্যে ধরে রাখ। যখন চোখ খুলতে বলবো শুধু চোখ খুলে দেখবি, কিন্তু কিছুতেই এই কাপড়টা হাত থেকে ছাড়বি না, তাইলেই কিন্তু সর্বনাশ হইব।
প্রেমা, এসব করার কোনো দরকার নেই, চলো এখান থেকে।
এইখান থেকে এইভাবে তোরা যাইতে পারবি না।
কিন্তু
তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না, বসো না, না কাপড়টা ধরো।
আমি দাদা বলছি, আর একটু যেন এদিক সেদিক না হয়। এই রঘু, শুরু কর। এই শ্মশানে ওকে পোড়ানো হয়েছে, ওই যে দেখছিস শরীরে চামড়া নেই। সর্বনাশ হবে তোর, সর্বনাশ।
আমার কিছুই হবে না, একদম চলো।
আপনি একটা মায়ের মানুষের লাশ আছে
অঘরিদের। আরো একটা কালো অধ্যায়ের সাথে আমরা এখনো পরিচিত হইনি। তারা শুধু মরা মানুষের মাংসই খায় না, তারা মরা মানুষের সাথে শারীরিক সম্পর্কও করে। এই পৃথিবীর মাঝেই তাদের বাস, অথচ মানুষ যা কল্পনাও করতে পারে না তারা তাই অনায়াসেই করে যাচ্ছে। অঘরিদের দেখলে কেন মানুষের বুক ভয়ে কেঁপে ওঠে তার কিছুটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এদের নজর একবার যার উপর পড়ে তার জীবন অন্ধকারে ঢেকে যায়। প্রেমা তখনও জানে না সামনে কি অপেক্ষা করছে তার জন্য।
কে? না কে আমি কে মানে আপনি কোথায় কোথায় আপনি
কেন শুনতে পাচ্ছ? এই কি হলো, তুমি ঠিক আছো? কোথায় কে এসেছিল?
দরজা শব্দ পেয়ে দরজা খুললাম, দেখি কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম কেউ আছে কিনা, আমি অঘরি, আমার কিছুটা ভয় লাগছিল। আমি কাউকে না দেখতে পেয়ে ফেরত আসছিলাম, মহিলাও না, আমি আসলে আমি আসলে জানি না কি ছিল। আমার আমার সামনে এসে দাঁড়ালো, চোখগুলো এত লাল ছিল কেন জানো, এখনই চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়বে। এবার এবার আমার আর কিছু মনে নেই।
এসব কি বলছো? তোমার চিৎকার শুনে আমি নিচে এসে দেখলাম তুমি অজ্ঞান হয়ে আছো, কিন্তু ওখানে তো আর কেউ ছিল না।
আমি এত বড় ভুল দেখতে পারি না, আমি আমি স্পষ্ট দেখেছি।
তুমি শান্ত হও, আমি দেখছি। তুমি তুমি বসো। কে ওখানে? মহেন্দ্র যা দেখো তো, ওহা কই হ্যাঁ কিয়া, কেউ নেই ওখানে। মহেন্দ্র কোনো বেড়া টেড়াল ঢুকে পড়েছিল, মহেন্দ্রকে বলেছে, ও দেখছে। প্রেমা, আমি আগেই বলেছি এসব সময়ের মধ্যে না যেতে। যাই হোক, তুমি যাও, ঘুমিয়ে যাও।
সেই শক্তি, সেই শক্তি হাতের মুঠোয় এসেও হাত ছাড়া হয়ে যাচ্ছে।
শক্তি পাওয়া কি এত সহজ? হাজার বছর ধরিয়া হ্যাংকইয়াও এই মহাশক্তি অর্জন করতে পারেনি মানুষ।
এর কোনো পথ নাই, নরমাংস খাওয়া থেকে শুরু করে আমি সব বলেছি, তবুও কেন আমাকে দেখা দিচ্ছে না?
দে
কিন্তু
সে পথ বড়ই ভয়ঙ্কর।
সেই মত যতই ভয়ঙ্কর হোক আমি করবই ভালো করে। আমি নরবলি দেব,
কিন্তু কিন্তু এত বড় কঠিন কাজ
যত কঠিনই হোক আমি করবই। বলো আমার কি করতে হবে?
ভিন দেশে ওই মায়েরা এদিন আইসিল ওকে কোনোভাবে এখান পর্যন্ত নিয়ে আয়। আর তারপর
দ্বিতীয় পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আজকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পুরো ঘটনা জুড়ে রয়েছে অঘরি। অঘরিদের বাস আছে শ্মশানে, আমরা ইতিমধ্যে জেনে গেছেন। যারা অসাধ্যকে সাধ্য করে ভুল ভুলভাবে ভীষংসভাবে এবং তাদের জীবনযাপন সবই ভুল। যাক আমি কথা বাড়াচ্ছি না, দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি তৃতীয় পর্বে। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনছি অঘরি, সাথে আছি আমি শারমিন, আর আমি শুনছি কুয়াশা এবিসি রেডিও 89.2। পর্ব শেষ করবার পর ফিরে আসবো।
প্রেমা তুমি কি আজকে কোথাও বের হবে?
এখন তো সন্ধ্যে হয়ে গেছে, আজ আর কোথাও বের হবো না।
আচ্ছা ঠিক আছে, আমি একটু বেরোবো, তোমার কিছু লাগলে মহেন্দ্রকে বল, সে সবকিছু এনে দেবে, আর কোনো সমস্যা হলে ফোন দিও।
আরে বাপরে, খুব দায়িত্ববান হয়ে গেছে দেখছি।
হব না, বাবা তো আমাকেই দায়িত্ব দিয়ে গেছে। আর তোমার মাথায়ও তো পাগলামির অভাব নেই, কখন কি করে বসো শেষে আমি পড়ব বিপদ।
না না টেনশন করো না, তোমাকে আমি বিপদে ফেলবো না।
অবশ্যই চোখে, ওকে আমি গেলাম তাহলে, একটু পরে চলে আসবো।
ওকে বাই।
মহেন্দ্র মা থোড়া বাহার যা রা হো, তুম ম্যাডাম কা ধ্যান রাখনা, বাই বাই
বাই। হ্যালো মা।
কিরে তুই তো ওখানে গিয়ে ভুলেই গেছিস।
না না মা তেমন কিছু না, কেমন আছো তুমি?
ভালো, ওখানে সব ঠিক আছে? তুই ভালো আছিস?
হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি।
তোর মামা নাকি বাড়িতে নাই? তো সোহম তোর খেয়াল রাখছে তো?
হ্যাঁ মা রাখছে।
হ্যাঁ রে, ওকে তোর কেমন লাগে?
ভালোই, একদম সাদাসিধে ছেলে।
দেখ ভগবান তোর দিকে তাহলে মুখ তুলে চাইল।
মা তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, ও ভালো ছেলে কিন্তু আমার জন্য না।
কেন, ওখানে আবার কি সমস্যা?
সমস্যা হলো সে একটু বেশি ভালো, সবকিছুতে একটু বেশি সাবধান।
সাবধান হবে না তো কি তোর মতো হবে? এই শোন তুই ওখানে গিয়েও কোনো পাগলামি শুরু করছিস নাকি?
মানে
দেখ দেখ ওখানে গিয়ে তুই যদি আবার কোনো পাগলামি করিস তাহলে আমি কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবো।
হ্যাঁ মা তুমিও ঘর বাড়ি ছেড়ে অঘরি হয়ে যাও।
অঘরি এসব আবার কি? হ্যালো হ্যালো প্রেমা, কিরে কিছু বলছিস না কেন? প্রেমা কে হলো, চুপ করে আছিস কেন? হ্যালো প্রেমা।
প্রেমা যখনই ফোনে অঘরি শব্দটি উচ্চারণ করেছে ঠিক সেই সময় কোনো এক অজানা কারণে তার হাত পা শিউরে ওঠে। হঠাৎ তার মনে কোনো একটা অশুভ ইঙ্গিত হাত ছানি দেয়, তার হাত পা যেন জমে গেছে। সে চাইলেও কাউকে চিৎকার করে ডাকতে পারছে না কিংবা সেখান থেকে সরতে পারছে না। তার হাত থেকে মোবাইল কখন পড়ে গেছে সে নিজেও জানে না, তার হাত পা সব কিছু অবশ হয়ে আসছে। হঠাৎ করেই সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। তারপর হঠাৎ সে তার ঘাড়ের পিছনে একটা উষ্ণ বাতাস অনুভব করল। সে ধীরে ধীরে পিছনে ফিরে
আপনি? আপনি এখানে এলেন কি করে? আপনাকে ঢুকতে দিল কে? কেন এসেছেন আপনি?
তোকে নিয়ে যেতে।
এসব কি বলছেন আপনি? আমি কেন যাবো আপনার সাথে? না, আপনি এখনই চলে যান এখান থেকে, না হলে আমি পুলিশে খবর দেব। আমি আবারও বলছি, আপনি চলে যান এখান থেকে।
আমার চোখের দিকে তাকা তাকা প্রেমা, আমার চোখের ভিতরে দেখ, একেবারে ভিতরে দেখতে পাচ্ছিস প্রেমা?
হ্যাঁ পাচ্ছি।
কি দেখতে পাচ্ছিস?
রক্ত, লাশ, অনেক লাশ। আমি যাব,
বলেছিলাম না ওকে আমি নিয়ে আসবো।
হর হর মহাদেব।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এগুলো কি করছেন আপনি? এইসব এইসব কি করছেন আপনি?
কে তুই? চলে যা এখান থেকে, কাজে বাধা দিস, চলে যা, আমি বলছি চলে যা এখান থেকে।
চুপ, আপনার আপনার এই সমস্ত ভর্তাকে আমি বিশ্বাস করি না। আমি ওকে নিয়ে যাবো এখান থেকে, আপনার যা করুন আপনি তাই করুন। প্রেমা, প্রেমা, চলো চলো এখান থেকে, চলো।
ভয়ঙ্কর
প্রেমার সাথে কি হয়েছে তা সে নিজেও বলতে পারে না, তবে এতটুকু বুঝতে পারছে তার ভেতরে সবকিছু গুলিয়ে উঠছে। বাড়িতে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমিও করেছে। আগেই বলেছি, অহলিদের নজর যখন কারোর উপর পড়ে তখন তার পৃথিবী এক অশুভ আর কালো ছায়া ছেয়ে যায়। প্রেমার জীবনেও ঠিক তাই হয়েছে। নিজের মায়ের ভয়ঙ্কর পরিণতি দেখে সোম ছোটবেলা থেকে এসব অহলিদের থেকে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু আজ যখন সে বাড়িতে ফিরেছে তখন দেখে প্রেমা বাড়িতে নেই। মহেন্দ্রকে জিজ্ঞেসও করেছিল, কিন্তু মহেন্দ্র নাকি একা প্রেমাকে বাইরে হেঁটে যেতে দেখেছে। এসব শুনে সোহম ঠিকই বুঝতে পেরেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। সে যখন শ্মশানে গেল তখন দূর থেকে সব কিছু স্পষ্ট দেখতে পায়নি, শুধু দেখেছে সেখানে প্রেমা বসে আছে আর তার সামনে শিবামার স্বামী। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার থেকে একটু দূরে একটা বিশাল কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। সে একটা বিশাল চাপাতি দিয়ে প্রেমার গলা কাটতে যাবে, ঠিক এমন সময় সোম চিৎকার করে ওঠে। আর কয়েক সেকেন্ড দেরি করলেও হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। প্রেমাকে এভাবে দেখে সোম কিছুতেই নিজেকে সামলাতে পারবে না। যাদেরকে সেই ছোটবেলা থেকে প্রচন্ড ভয় পেয়ে এসেছে একরকম তাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে এলো প্রেমাকে। হতে পারে সে প্রেমাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল। বাড়িতে এসে সে নিজে প্রেমাকে ঘরে নিয়ে গেল। প্রেমার সারা শরীরে রক্ত মাখানো, প্রেমা একেবারেই অজ্ঞাত হয়ে আছে।
প্রেমা, প্রেমা, প্রেমা শুনতে পাচ্ছো? তুমি তুমি ওখানে গেলে কি করে? প্রেমা তুমি ঠিক আছো তো? আমি এই জন্যই তোমাকে আগেই নিষেধ করেছিলাম এইসবের মধ্যে যেতে।
খুব ভুল করেছিস।
প্রেমা, এসব কি বলছো তুমি?
খুব ভুল করেছিস, কেন নিষেধ করেছিস, কেন?
প্রেমা, প্রেমা কি হয়েছে তোমার?
ওকে তো বাঁচাতে পারবি না, পারবি না ওকে বাঁচাতে। আমি নিজের চুষে খাবো রক্ত, পারবি না বাঁচাতে, পারবি না ওকে, পারবি না।
এসব কি বলছো বল তো বল। প্রেমা, এই প্রেমা,
আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সব কিছু কি হচ্ছে,
না প্রেমা কিছু হয়নি, কিছু হয়নি, আমি 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 আছি তো, আমি সব ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ তুমি কান্না করো না, প্লিজ।
হ্যালো,
হ্যাঁ কে বলছেন?
পিসি, আমি সোহম।
ও সোহম, আমি তো তোমার নাম্বার সেভ করে রাখছিলাম। এটা আবার কার নাম্বার?
এটা বাড়ির নম্বর।
কি ব্যাপার সোহম, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ?
না পিসি, অসুস্থ না।
তাহলে কিছু হয়েছে? প্রেমার কিছু হয়েছে? সেদিন আমাকে ফোন করেছিল, কিছু না বলেই ফোন কেটে দিল।
হ্যাঁ, মানে 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 তেমন কিছু না।
নিশ্চয়ই কিছু হয়েছে, আমার কাছে কিছু লুকিও না। বলো তো বাবা, কি হয়েছে?
পিসি, ওই প্রেমা একটু অসুস্থ হয়ে গেছে, একটু না বেশি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো।
মানে কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের?
ও কথা আমি ফোনে বলতে পারবো না, আমি তোমাকে ভিসার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি দ্রুত চলে এসো।
কি হয়েছে আমাকে বলবা তো, ও কোথায়? ওর সাথে আমি তো কথা বলবো, ওকে দাও ফোনটা তুমি।
পিসি, ও ঘুমাচ্ছে, বাড়িতে বাবাও নেই। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব বা কি করা উচিত। বাবা যেখানে আছে সেটা নেটওয়ার্কের বাইরে, তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, তাই তোমাকেই বলছি। পিসি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো।
সোম কিছুতেই সুমিতাকে বোঝাতে পারল না। মেয়ের অসুস্থতার কথা শুনে সুমিতা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সোম প্রথমে সুমিতাকে কিছুই জানাতে চায়নি, কিন্তু দিন দিন প্রেমার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। সে ঠিক মতো কথাও বলে না, সব সময় একা একা চুপচাপ বসে থাকে। ওর সাথে কথা বলতে গেলে ও কেমন যেন ভয় পেয়ে যায়, ওর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। প্রেমার চেহারার মধ্যে কেমন একটা অস্বাভাবিকতা চলে এসেছে। এইসব সোহমের কিছুই ভালো লাগছে না। তার মন বারবার বলে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, ভীষণ খারাপ। মেয়ের খবর পেয়ে সুমিতা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিয়ে দিল। সোহম তার আসার সব ব্যবস্থা করে দিয়েছিল। সেদিন রাতে সোহম বাড়ি থেকে একটু বেরিয়েছিল, পরের দিনই প্রেমার মা আসবে। এই কয়দিন সে বাড়ি থেকে কোথাও বের হতে পারেনি, সারাক্ষণ প্রেমার সাথেই ছিল। সেদিন একটা ছোট্ট দরকারে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছিল। ফেরার পথে সে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ তার ভীষণ ক্লান্ত লাগছিল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে, তার হঠাৎ মনে হচ্ছে তার শরীর যেন ভারী হয়ে আসছে। সে যেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তার পাশেই একটা যাত্রী ছাউনি আছে। সে আর কিছুতে হাঁটতে পারছিল না, সে যাত্রী ছাউনিতে গিয়ে সে কিছুক্ষণ বসত। এদিকে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, মাঝে মাঝে সাঁই সাঁই করে দু একটা গাড়ি যাচ্ছে, মানুষজন নেই বললেই চলে। ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে তার পাশে একজন বসে আছে, অথচ এক সেকেন্ড আগেও তার আশেপাশে কোথাও কেউ ছিল। হুট করে এমন একজনকে পাশে বসে থাকতে দেখে সে ভয় পেল। তার পোশাকও খুব অদ্ভুত, একটা ময়লা গেরুয়া রঙের কাপড় প্যাঁচানো, লম্বা দাড়ি, জট পাকানো চুল, দেখে অঘরই মনে হচ্ছে। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, সোম আগবাড়িয়ে কিছু বলতেও পারছে না। এমন সময় সে হঠাৎ বড় বড় চোখ করে সোহমের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য সোহমের মনে হলো তার ভেতরে সব কিছু কেঁপে উঠেছে।
না, মানে কে আপনি?
আমি কে? আমাকে তুই চিনবি না।
আমার কাছে কি চান?
তোকে সাবধান করে দিতে চাই, যা করছিস ভালো করছিস না, ওর কাজে বাধা দিয়ে খারাপ করছিস, খারাপ।
ও আচ্ছা, আপনাকে ওই ভণ্ড অঘরি পাঠিয়েছে।
চুপ,
আমি আর এখন এসব বিশ্বাস করি না। আপনাদের যা করার করেন, আপনাদের এই সমস্ত ভণ্ডামি এখন আর আমি ভয় পাই না। যদি আগে এই সমস্ত বুঝতে পারতাম তাহলে হয়তো আমার মাকেও বাঁচাতে পারতাম।
শুনি না, কথা শুনি না তুই,
আমি আর এই সমস্ত কিছু নিতে পারছি না। এসবের এসবের শেষ আমি দেখেই ছাড়ব।
পিসি চলে এসেছ? তোমাকে তো বলেছিলাম এখানে নেমে আমাকে ফোন দিতে, আমি তোমাকে গিয়ে নিয়ে আসতাম।
না, তার কোনো দরকার হয় নাই, ঠিকানা ছিল আমার কাছে। প্রেমা কোথায়?
ওই উপরের ঘরে আছে।
আমি আগে ওর সাথে একটু কথা বলতে চাই।
হ্যাঁ পিসি, শোনো, একটু সাবধানে।
প্রেমা, মা কি হয়েছে তোর? কি হাল করে রাখছিস তুই নিজের? মা,
আমি জানি না এসব কিভাবে হলো, আমি এসব করতে চাইনি।
তোর কিছু হবে না মা, তুমি আছি তো মা, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। কি করে দিব
মা, খুব খারাপ মা, ও খুব খারাপ, খুব যন্ত্রণে দেবে মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও।
ওর এত খারাপ অবস্থা, তুমি আমার এত দেরিতে জানাইছো। হ্যাঁ সোহম, তুমি আমার এত দেরিতে জানাইছো কেন?
আমি অনেক চেষ্টা করেছি, তোমাকে ফোনে বলিনি, তুমি হয়তো আরো বেশি টেনশনে পড়ে যেতে, তাই এত কিছু বলিনি।
আমি যাবো সে অঘরির কাছে, আমার মেয়ে তো কোনো দোষ করে নাই, তারা আমার মেয়ের সাথে এসব কেন করতেছে?
বেশি তুমিও করতে যেও না, ওরা খুব ভয়ঙ্কর, ওদের কাছে গিয়ে কোনো সমাধান হবে না, ওখানে গিয়ে কোনো লাভই নেই।
তাহলে কি করবো এভাবে? আমার চোখের সামনে আমার মেয়েটা শেষ হয়ে যাবে, আমি বসে বসে দেখবো।
আমার মাথায় কিছু আসছে না, যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো?
হ্যাঁ বলো বাবা বলো।
আমি ওকে বিয়ে করতে চাই, আমার মনে হয় এখান থেকে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু কিন্তু এই অবস্থায় আর তোমার বাবাও তো নাই এখানে।
বাবার সাথে তুমি আগে নাকি এই সমস্ত ব্যাপারে কথা বলেছ?
হ্যাঁ, কিন্তু তোমার বাবা তোকে একবার দেখতে চেয়েছিল, সেই জন্যই তোকে এখানে পাঠিয়েছি।
আমার পছন্দই বাবার পছন্দ, আমি যা বলবো বাবা অমত করবে না, ওকে অবস্থা আমি দেখতে পারবো না, ওকে নিয়ে আমি বাংলাদেশে চলে যাব।
ঠিক আছে বাবা, তুমি সব ব্যবস্থা করো। আমি আসি, যাবো না আমি।
ঋষি, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে।
ওর শরীরের যে অবস্থা, এ অবস্থায়।
কেন, আবার কি হয়েছে?
গতকাল রাতে শুনি হঠাৎ ওর ঘর থেকে চিৎকারের শব্দ আসছে। আমি গিয়ে দেখি মেয়েটা ভয়ে ঘরের কোণে বসে আছে। ওখানে একটা কালো মতন ছায়া ছিল। আমি যাওয়ার সাথে সাথে ওরা জানলা দিয়ে বেরিয়ে গেল।
এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে ডাকুনি কেন?
সারা রাত ওর ঘর থেকে বেরোতে দেয় নাই বাবা, ওর সাথেই ছিলাম।
তাহলে এখন?
রাতে আর তেমন কিছু হয় নাই। রাতে ওর সাথে তোমার ব্যাপারে কথাও বলেছি, ও রাজি, আমি ওরে নিয়ে আসছি।
ঠিক আছে।
প্রেমা, প্রেমা দরজা খোল। প্রেমা কি করতেছিস তুই? এই প্রেমা, প্রেমা দম দম এদিক আহ বাবা দম।
কি হলো, কি হলো?
প্রেমা দরজা খুলছে না, কোনো কথাও বলে না তো বেটা।
দেখি দেখি, দাঁড়ান, আমাকে দেখতে দেন। প্রেমা
বাবা, তুমি দরজা ভেঙে ফেলো বাবা।
অঘরের হাত থেকে প্রেমাও বাঁচতে পারলো না। দরজা ভেঙে দেখে প্রেমা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। কিন্তু লাশটা দেখে মনে হচ্ছিল না যে সেটা সুইসাইড, কারণ ওর পা গুলো তখনও চোয়ালের সাথে লাগানো ছিল, চোখগুলো তখনও খোলা ছিল, জিভটা এক হাত বেরিয়ে গেছে মুখ থেকে, আর ওর সারা শরীর ফ্যাকাশে হয়েছিল, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। প্রযুক্তি এত এগোনোর পরও এখনো আমাদের পৃথিবীতে এমন কিছু কালো অধ্যায় আছে যেখান থেকে বের হওয়ার সাধ্য এখনো মানুষের নেই। বিশ্বাস আর অবিশ্বাসের এই খেলায় পরিণতি কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। অঘরীরা মানব জাতির একটা অংশ হওয়ার পরও তাদের এই ভয়ঙ্কর রূপ আজও মানুষের মনে অশুভ দাগ কেটে আছে। এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায় কেউ তা জানে না। শেষ হয়ে গেল আজকে হাত বসার কাহিনী, যার নাম ছিল অঘরী। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাচু পরিচালনায় ছিলেন সাকিফর জানা এবং সামনে ছিলেন খন্দকার গালিব। জানিয়ে দেব যারা আজকে গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। প্রেমার চরিত্রে ছিলেন প্রিয়ন্তী, সোহমের চরিত্রে ছিলেন আবির, সুনিতার চরিত্রে কাইমি, রঘু চরিত্রে অভিনয় করেছেন রেহান, শিবামের চরিত্রে মঞ্জু ভাই, শ্যামার চরিত্রে সাকি, মোহনের চরিত্রে সাইফ এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন তাকে এবং প্রিয়। এই ছিল আজকের বর্ষার কলা কুশলীদের নাম। আপনারা ছিলেন এতক্ষণ এপিসোডে দিয়েছে 9.2 এফএম আমার সঙ্গে অর্থাৎ শ্যামিনের সঙ্গে। কুয়াশাচ্ছন্ন এই রাতে, কুয়াশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.